ওকে দেখছিলেন না, অনেক কষ্টে ওখানে ছিলেন, তার কাজ নির্বাহ করে সঙ্গে সঙ্গে ছিলেন, দৌড়ে এসেছেন যোগ্যতা নিয়ে। समय तो भारत के विभिन्न जगह से विशेष करके पूर्वांचल प्रचार करे छे पर्यटक महाराज प्रभुपाद के संबंध है, गुरु महाराज के संबंध है, कुछ हरि कथा अपना देखकर से परिवेशन कर रहे हैं। তাহাদের আদর্শ জীবন চরিত্র সম্বন্ধে স্মরণ করেন। এইরকম ভাবে যদি 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর, 1000 বলে শেষ করতে পারে। কৃষ্ণ তো বলছেন যে আমি নিজেই পারবো না, তাহলে আর মনুষ্যের কি কথা, ভক্তের কথা। অতএব বেশ সুন্দরভাবে তিনি বললেন। এখন আমরা শ্রীকৃষ্ণ কৃপা ব্রহ্মচারী বাল্যকাল থেকে মঠে গুরু মহারাজের বহু সেবা করে, তাহার উপরে সে ভার দিয়ে গুরু মহারাজও এইদিকে ওদিকে সর্বত্র প্রচারে যেতেন। আমরাও সকলই এই কৃষ্ণ কৃপা ব্রহ্মচারীর উপরে ভার দিয়ে আমি মথুরা আর দেশে বিদেশে পর্যটক মহারাজ এদিকে দিকে সব সন্ন্যাসী এদিকে দিকে থাকে। গুরু মহারাজ সময় থেকে শুধু যে ব্যবস্থার মধ্যে যতটুক তা নয়, তত্ত্ব সিদ্ধান্ত আলোচনা করে, গম্ভীর বিষয়গুলি ভক্তির বিষয়ে আলোচনা করেন। তিনি ছিল প্রভুপাদের অপ্রাকৃত জীবন এবং মহাপ্রভু যে আমাদের গুরুপাদ পদ্মের যে সম্বন্ধ, এই সম্বন্ধে তাহার শিক্ষা সম্বন্ধে তিনি কিছু বর্ণন করবেন আপনারা শ্রবণ
বিভিন্ন প্রোগ্রাম থাকার জন্য, কিন্তু তা পরবর্তীকালে খুব ইচ্ছা জাগে, সেই জন্য এই মন্দিরের জনকিন্তু আমরা মন্দিরে যে পূর্ব দিকে বারান্দায় আমরা সেই রাজপূজা পদ্ধতি অনুসারে রাজপূজা করা হয়েছে। ছিল গুরুমার পদ্ম বলেছিলেন যে এই যে রাজপূজার পদ্ধতি, এই রাজপূজা পদ্ধতি যে পুষ্প শিখে যখন গুরুমারে গিয়েছিলেন সেই সময় সন্ত্রাসীর একটি মঠ রয়েছে, সেই সন্ত্রাসীর মঠ থেকে তিনি সেটা পেয়েছিলেন এবং রেখে নিয়ে এসে প্রভুপাদকে বক্রন ঠাকুরে দিয়েছিলেন এবং সেই বক্রন ঠাকুর সেই ব্যাচের মধ্যে দিয়ে তিনি কারেকশন করেন এবং কারেকশন করে প্রভুপাদের হাতে দিয়েছিলেন। আবার কোথাও কোথাও দেখা যায় যে পুরীতে ওনার মধ্যে প্রভুপাদ সেই ব্যাচের মধ্যে দিয়েছিলেন, সেই কারেকশন নিয়ে এসে তিনি বক্রন ঠাকুরে দিয়েছিলেন, তিনি তার কারেকশন করে সেই ব্যাচটা পদ্ধতি আমাদের প্রথম গৌরীয় পক্ষের মধ্যে সভা হয়। পরবর্তীকালে এই সত্যিকার অন্তেও ব্যাসুদার পদে সভা হয়েছে। আমাদের যে সকল প্রভুবাদে গৌরমঠ রয়েছে কোন গৌরমঠে এই ব্যাসুদার পদ্ধতি অনুসারে ব্যাসবাদে দেখি নাই, আমি যদিও কোনো সব মধ্যে যাই নাই, যেগুলো মধ্যে কোনো সময় আমি দিয়েছি আমাদের ব্যাসুদা দিদিকে, কোথাও এই ব্যাসুদার পদ্ধতি অনুসারে আমাদের গুরু পূজা পূজা আদি হয় না। শুধু একমাত্র এই জগানন্দ গৌরীয় মঠেই এই গুরুমহারাজের ব্যাসবাদীকে এই ব্যাসবাদ পদ্ধতি অনুসার পূজা করা হয়। আমার প্রার্থনা এই পূজা যেন এই যেমন চলে আসছে গঙ্গা প্রথমবার যেমন পূজার গড়ে চলছে, যেন ব্যাসপূজা তিথিকে দুর্গপূজা তিথিকে এই ব্যাসপূজা পদ্ধতি অনুসারে পূজা করা হয়, ব্যাসপূজা করা হয়। এই গুরুত্ব বলতে গিয়ে একটি কথা বলছি যে গুরুকে সাধারণত দর্শনের মন্থ আলোচনা করে দেখা যায় যে সর্বশক্তির জাতীয় স্থল যে প্রকাশিত হয়েছে এবং তাহারই একমাত্র হয়েছে যে গুরুদেব, অর্থাৎ ভগবানের নিবেদন যায়, ভগবানের নিবেদন যায়, ভগবানের ইচ্ছা আর ভগবান নিজে তিনি গুরুকে স্মরণ করে বা তার অনুগত যে সকল জন রয়েছেন তাদেরকে এই লোকাকে পাঠিয়ে দেন এবং জীব উদ্ধারের জন্য তাদেরকে সমস্ত গুরু বলা হয়। আমাদের তো প্রশ্ন জাগে যে শুধু কি সরস্বতী যাত বা ওই জগতে নিত্র জগতে যারা আছেন তারাই এই জগতে এসেছে গুরু বিপদে পারবেন আর গুরু হবেন কিন্তু যে সরস্বতী যাত যারা সাধনার দ্বারা তারা মধ্যমতি তারা উচ্চমতি তারা গুরু হতে পারেন না সেখানে আমার যে ব্যক্তিগত বিচার বলছি নিশ্চয়ই তারাও গুরু হতে পারেন। এখানে যেমন আমরা দেখি ব্যক্তিগত এবং সমষ্টিগুর মধ্যে যে দেখা যাচ্ছে ব্যক্তিশ্বই সেই অনন্ত ভাবে গুরু হয়েছেন আর গুরু তখন তাকে সমষ্টিকে বলা হয়। আবার যখন মধ্যম বা উত্তমে উপস্থিত হন তখন তার যে ভগবানের কৃষ্ণের যে তার গুরুশক্তি বা করুণা শক্তি রয়েছে সেই করুণা শক্তি বা গুরুশক্তি ওই উপযুক্ত যে সকল জীব রয়েছে তাদের মধ্যে সেই করুণা শক্তি প্রেরণ করেন বা গুরুশক্তি প্রেরণ করেন তারপরে তারাও তারা গুরু হতে পারেন। যেমন সূর্যের যে কিরণ বিভিন্ন ভয়ে ভয়ে তাকে প্রবাস রয়েছে জানালার মধ্যে রয়েছে সেই জানালা দিয়ে যখন সূর্যের কিরণ সেখানে পতিত হয় যেভাবে পতিত হয় ঠিক সেইভাবে এই চতুর্থ দিগের মধ্যে যখন ভগবানের শক্তি গুরুশক্তি বা করুণা শক্তি সেখানে আসেন তারাও এই পর্যবেক্ষিত হয়ে থাকেন। এখন দেখা যাচ্ছে যে সমষ্টিগত গুরু বা ব্যক্তিগত যে গুরু কৃষ্ণ হচ্ছে একমাত্র সমষ্টিগত গুরু আর ব্যক্তিগত গুরু যারা বিশুদ্ধ যাতে শেষ করে দিয়ে এবং তার মধ্যে কৃষ্ণের যে নাচিক বা বিপত্তি রয়েছেন তাই হচ্ছে ব্যক্তিগত গুরু। যেমন আমরা দেখি যে ঘটেতে যেহেতু আবির্ভাব হয় আমরা যে সকল যজ্ঞাদি করি সেই যজ্ঞের মধ্যে আমরা সাধারণত পূর্ণমাসীর ঘট স্থাপন করি। হ্যাঁ মন্ত্রটা আহ্বান করা হচ্ছে পূর্ণমাসী আরম্ভ করা হচ্ছে বা ব্রহ্ম বধ স্থাপন করা হচ্ছে আচ্ছা সেখানে কৃষ্ণের বধ স্থাপন করা হচ্ছে আর মন্ত্রের দ্বারা সেখানে যজ্ঞাসীকে বা পূর্ণমাসী সেটিকে সেখানে আহ্বান করা হচ্ছে এই সেই ঘটের মধ্যেই মন্ত্রশক্তি সকালে সেখানে যজ্ঞাসী আবৃত হন ঠিক সেইভাবে সুস্থ জীবের মধ্যে সে এইভাবে কৃষ্ণের করুণা শক্তি সেখানে সে প্রকাশিত হয় কারণ যে কৃষ্ণ বা বজেশ্বর রাধানি একটা যে নাম নজনা বলি যে সম্বন্ধে ধনীভূত মূর্তি কৃষ্ণকে বলা হচ্ছে বা রাধানি ধনীভূত মূর্তি যে রাধানিত বলা হয় সেইভাবে করুণা শক্তি ধনীভূত মূর্তি উদ্দেশ্যে সেখানে বলা হয়ে থাকে। এই যে আর একটা কথা বলা হচ্ছে যে বিধি ভক্ত মানে বৈধি ভক্তি রাগানুগা ভক্তি একটা বৈধি ভক্তি বলা হচ্ছে
প্রকাশিত আবার বৈধ ভক্তি সেখানে যে ভক্তত্ব আচ্ছাদিত ভগবত প্রকাশিত বৈধ ভক্তি যারা বৈধ ভক্ত যারা কারণ বৈদ্যভক্তির কাছে গুরুকে হচ্ছে ভগবানকে বলা হচ্ছে কিন্তু আমরা শাস্ত্রে বা দুর্বলকে সকল বিভিন্ন আলোচনা করা যায় তার মধ্যে দুর্বাস করেন তত্ত্বে বলা তিনি সতী বা তিনি মঞ্জরী বা তিনি রাধারানীর দাসী রাধারানীর জন এই কথাগুলো বলা হচ্ছে এটা এই মঞ্জরী সতী বা রাধারানী এখানে বিধিভক্তি বৈদ্যভক্তির মধ্যে দেখা যাচ্ছে যে গোস্বামীগণ বিধিভক্তকে প্রাধান্য তার দেয় নেই সবসময় রাগানুগা ভক্তের কথা সেখানে বলেছেন বা রাগানুগা ভক্তের কাছেই ভগবান হচ্ছে বুঝে পাচ্ছেন তিনি সতী রূপা বা দাসী রূপা বা হচ্ছে মন্দির রূপা এই যে সব সেখানে বলা হচ্ছে যে রাগানুগা যে সকল ভক্ত তাদের কাছে ভগবত তো আচ্ছাদিত ভক্ত সেখানে প্রকাশিত, মানে ভগবত তো যারা আগমন ভক্ত বিধিভক্তকে যারা আগমন ভক্ত দিয়েছেন তাদের কাছে যখন কোন সাধারণ বিধিভক্ত ছিলেন তখন কি দেখা যাচ্ছে যে তার কাছে গুটি ভগবান মানে ভগবত প্রকাশিত ভক্তত্ব সেখানে আচ্ছাদিত সাধনা দ্বারা চিন্তা করে যখন তারা বাহ্য পর্যায়ে সেইকে এই আধারণী দাসি বা গুরুদেবী বা মন্দিরি বলা হয়। এখানে ছিল দুপার পদ্ম তাকে মন্দিরি বলা হয়েছে, তাকে বিনোদন মন্দির বলা হয়েছে, বা ছিল অপরূপ মন্দির সেখানে বলা হচ্ছে। আমাদের দেখতে পাই যে মন্দিরগণ সতীগণ এরা সবাই গতি, মন্দিরও গতি আর সতীগণও সেখানে গতি। তবে সতীর সঙ্গে মন্দির পার্থক্য কি, আর মন্দিরগণকে সতী বলা হয়, একটা স্বাতন্ত্রময়ী সেবা আছে আর একটা আনুগত্যময়ী সেবা আছে। এখানে স্বাতন্ত্রময়ী সেবা আর আনুগত্যময়ী সেবা তার মধ্যে কোনটা সর্বশ্রেষ্ঠ, স্বাতন্ত্রময়ী সেবাটা সর্বশ্রেষ্ঠ না আনুগত্যময়ী সেবাটা সর্বশ্রেষ্ঠ? সেখানে পশ্চিমের একটা দেখা আছে স্বাতন্ত্রময়ী সেবা অপেক্ষা আনুগত্যময়ী সেবাটা সেখানে সর্বশ্রেষ্ঠ। এই জন্য যারা প্রতি অপেক্ষা মন্দির সেখানে মন্দির মধ্যে আনুগত্যময়ী সেবাটা দেখা যাচ্ছে আর প্রতিদানের মধ্যে স্বাতন্ত্রময়ী সেবা দেখা যাচ্ছে। এই জন্য চৈতন্য মহাপ্রভু তিনি যখন এসেছিলেন এই মন্দির ভাবটা অর্থিত আসলে আমাদের সাথে ইতিহাস একটি শ্লোকের মধ্যে আমরা দেখছি। সেখানে ইতিহাস করে দেখা যায় যে চৈতন্য মহাপ্রভু আসার পূর্বে সতী ভাব চরিত্র চিন্তা ছিল সাধনার যে একটা প্রক্রিয়া, কিন্তু চৈতন্য মহাপ্রভু একটা বর্তমানে এসে এই জন্য তিনি এই মন্দির ভাবটা আসার কথা বলে দিয়েছেন। মানে একটা কৃষ্ণ অত্যন্ত সন্তুষ্ট হন এবং সাধুতা সেখানে কিছু আনন্দ লাভ করে আনুগত্যময়ী সেবার তার তাই দুর্ভাগ করে এবং শ্রীল প্রভুপাদের এই যে আবির্ভাব এসেছে এখানে শ্রীল প্রভুপাদ এবং দুর্ভাগ্রমের মধ্যে দেখা যাচ্ছিল প্রভুপাদ তিনি হচ্ছেন অঙ্গি আর দুর্ভাগ কর্ম তিনি হচ্ছে অঙ্গ। প্রত্যেক ভক্ত বা সাধকের মধ্যে একটা বিশেষ বিশেষ বৈশিষ্ট্য থাকে, যেন ভক্ত ভক্তের মধ্যে বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়। শ্রীল প্রভুপাদের মধ্যেও যেমন বৈশিষ্ট্য রয়েছে প্রতি করো শ্রীল দুর্ভাগ্রমের মধ্যে কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। এই কয়েকদিন যাবৎ আমাদের নিকট সেগুলো পাওয়ার যে বিশেষ বিশেষ বৈশিষ্ট্যগুলি এবং প্রভুভাগে যে সকল বৈশিষ্ট্যগুলি আমরা রয়েছেন তা বিভিন্ন বক্তা আপনার কাছে বলবেন। হ্যাঁ, এইভাবে আমরা দুর্ভাগ্য নিয়ে কি বৈশিষ্ট্য হ্যাঁ আমরা দেখতে পাই। এখন এই বৈশিষ্ট্যের মধ্যে যে আমার চিত্র কি কিছু তন্ত্র হয়ে গেছে বুঝতে পারছি না, স্মৃতি পদে আস্তে আস্তে গেল তন্ত্র অবস্থায় এসে গেছে। এ যাই হোক যে বিচিত্র যে সশস্তঙ্গ নবদ্বার সত্যঙ্গ অপ্রিয়ম কথাটা বলা হয় করেছেন নবদ্বার সত্যঙ্গ অপ্রিয়ম সামনে ইতিহাস দেখা যায়। সেখানে তোমাদের না ন অন্তর ধরা হয় না, নতে মাইনাস করতে হবে। হ্যাঁ, দ্বার সত্যঙ্গ অপ্রিয়ম কারণ আমি একবার গিয়েছিলাম এই বলা করে ওখানে একত্রিত হয়েছিল সেই বক্তার গুরুমার সেখানে গিয়েছিলেন। সেখানে আগে যখন গুরুমার সেখানে গিয়েছিলেন তখন দেখা যাচ্ছে যে বিভিন্ন বক্তা রয়েছেন বিভিন্ন মিশন থেকে রামকৃষ্ণ মিশন ভারতাশ্রম আরো আরো মিশন থেকে সেখানে এসেছিলেন। এখন তখন আমারও কয়েকজন ব্রহ্মচারী গিয়েছিলাম, পনেরো বিশজন গুরুমার সেখানে গিয়েছিলেন এবং সেখানে সভাপতি আসন ওইখানে একটা আশ্রম রয়েছে, সেই আশ্রমের যে রক্ষক তিনি সভাপতি আসনে বসেছেন তিনি যে বৈরী বসেন তিনি বৈরী বসেন। গুরুমানকে বসলেন, আমরা তার পিছনে বসলাম। এখন গুরুমানকে বসলেন দেখলেন কি ওই সভাপতি নিজে তিনি পানি বসছেন, হ্যাঁ ওই পানি বসছেন। তারপর আস্তে আস্তে রামকৃষ্ণ মিশনের বক্তৃতা বসে কাছে চলে গেলেন এবং গুরুমহারাজের বুঝতে আরম্ভ হলো ওই প্রথম থেকে সব হয়ে ধরেছেন ওই যে পানি বসছেন দুটন পানি চুন শোনা এই স্রোতটা বলেই তখন তার নানারকম বলতে লাগলেন, তখন লোকে থাকতে পারলেন না ওখান থেকে সভাপতি আশ্রমটা চলে গেলেন। তারপর যখন তিনি এইসব রামকৃষ্ণ সম্বন্ধে তিনি এইসব কথা বলছেন সাথে যেগুলো গল্প কথা রয়েছে তখন কিছু কিছু লোকের টুকরা একদম চলে যাচ্ছে। হ্যাঁ, উনি যা বলছেন গুরু মহারাজকে না আপনি উৎপল বিস্ফলে বলবেন না আর উনি যেগুলো সমর্থনের মধ্যে নেই আমার কথাগুলো বলুন। তখন গুরু মহারাজ সেদিকে বললেন যে আমার হয়েছে সন্ন্যাসী সর্বস্ব ত্যাগী, আমারই হাতে যেটা সত্য কথাটি আমরা না বলতে পারি জীবের কাছে হাসিকে অত্যন্ত দুটো কথা সত্য কথা ঠিকই বলবে। আপনারা যদি কেউ তো অর্থনীতি সঙ্গে থাকেন তাহলে আমাকে আপনারা ক্ষমা করেন। এই বলে পুনরায় আবার যে তিনি ওই সকল যেগুলো আমাদের ভক্তি বিরোধী যে সকল কথা তিনি সেখানে বলতে লাগেন সেখানে তিনি ওই কথারও উত্তর করেছিলেন যে সত্যম গ্রহ চরম গ্রহ ন গ্রহ সত্যম আসলেন রঘুবার মধ্যে আমরা দেখতে পাই যে তিনি যখন একবার ভাষণে তিনি এক সময় তিনি দিয়েছেন আর ভাষণে তিনি যখন বসে আছেন কয়েকজন শিক্ষাদের মধ্যে তিনি রয়েছেন আর কিছু লোক তারা গোবর্ধন পরিক্রমা করতে করতে কিছু কিছু লোক অনেক গোবর্ধন পরিক্রমা করে চলে যাচ্ছেন রহাসঙ্গে তিনি সকলে আসছেন না কিছু কিছু লোক সেখানে তিনি আসছেন। তখন রুবার তার শিষ্যগণকে তিনি বলছেন দেখো এরা যে কৃষ্ণ বলছে এরা রাধারানীকে ভালোবাসে না, হ্যাঁ কেন ওরা রহাসঙ্গে আসছে তারা স্নান করছে প্রণাম করছে গল্প কিছু আলাদা হবে না এরা সব কৃষ্ণের আবদ্ধ মানে কৃষ্ণ কৃষ্ণের রাধা এরা কৃষ্ণের রাধা উপাসনা করেন, হ্যাঁ কিন্তু আমাদের যেটা কৃষ্ণের রাধা আর রাধার কৃষ্ণ এরা ঠিক তোমরা বলছো না যে এরা কৃষ্ণের কৃষ্ণের রাধা কিন্তু আমাদের ভক্ত তো কৃষ্ণের রাধা নয় আমাদের হচ্ছে রাধার কৃষ্ণ আর কৃষ্ণ সম্বন্ধীয় রাধা রাধার সম্বন্ধীয় কৃষ্ণ কৃষ্ণ সম্বন্ধীয় রাধা রাধা নেছি না রাধা সম্বন্ধীয় রাধার সম্বন্ধ কৃষ্ণের নাম দিয়েছেন সেখানে গৌরী শব্দের অর্থ তিনি বলছেন তা বলা হয় গ্রহাটি বলেছেন সাধারণত গৌরী শব্দের গৌর শব্দে প্রিয় করতে গেলে গৌরী হয় আর গৌরী ভক্তগণকে যারা মধুচিত ব্যক্তি তারা হচ্ছে যথার্থ গৌরীয় এলেও কি হবে গোবর্ধন পরিক্রমা কি হবে কিন্তু আমাদের যারা পূজিত হচ্ছে গৌর তাদের উপাস্য হচ্ছে রাধার কৃষ্ণ অর্থাৎ রাধার সম্বন্ধীয় কৃষ্ণ এই জন্য গুরু মহারাজ তিনি গুরুভাবে বিচার তিনি হৃদয়ের মধ্যে নিয়েছিলেন এবং তিনি এখানে কৃষ্ণের বিরহ রাধারের বিরহ এই হৃদয়ের মধ্যে আমরা সাধারণত দেখতে পাই যে রাধারানীর বিরহ দেখা যায় যখন রাধারানী যখন কৃষ্ণ যখন তিনি একবস্থ হয়ে গেছে তিনি নামে মনটাই চলে গেলেন পরবর্তীকালে যে রাধারানীর যে বিরহ বিভিন্ন শাস্ত্রের মধ্যে সেখানে বলা হয়েছে কিন্তু এখানে রাধারানীর বিরহই বিশেষ করে প্রাধান্য দেওয়া হয় বা তার সম্বন্ধে বলা হয় কিন্তু বিশেষ প্রাধান্য দেওয়া হয় না দুর্ভাগ্য বলছেন না রাধারানীর যে বিপ্লম্ব অপেক্ষা কৃষ্ণ কৃষ্ণের বিপ্লম্বটা শ্রেষ্ঠ আমরা প্রাধান্য দেবো না রাধারানীর বিপ্লম্ব যে কৃষ্ণের সেবা আমরা কৃষ্ণের বিপ্লম্ব যে রাধারানী কৃষ্ণের মানে কৃষ্ণ চিন্তা করুক রাধারানীকে রাধারানীর চিন্তা করুক কিছু না যে এই যে বলছে প্রধান নামে এবং কৃষ্ণের চিন্তা করুক রাধারানীকে এবং তার হৃদয়ে সেই ভাব তার ছিল এই জন্য সে নীতিশচন্দ্র তিনি কৃষ্ণ যে কৃষ্ণ বর্ণের বা মুসল লেগের রঙের ন্যায় সেখানে বলা হয়েছে সেখানে ইলিতলা বা অন্য কোনো কোনো স্থানে রাধারানী হৃদয়ের চিন্তা করতে পারে তিনি কৃষ্ণ বর্ণ হয়ে গেছিলেন এই রাধারানীর চিন্তা করতে তিনি শেষবর্ণ ধারণ করেছিলেন এবং এর সম্মুখে যে আমাদের শ্রীমন্দিরে দেখা যায় সেই হৃদয়ের ভাবটা তিনি প্রকাশ করেছেন মানে উচ্চ ভক্তগণ যারা উচ্চ অধিকারী ভক্তগণ যারা তারা সাধনার প্রভাবে এসে হৃদয়ের অগ্রতিকে আগে দেখেন এবং তাদের সেবার জন্য বাইরে তিনি প্রকাশ করেন সেই উপাসপূর্ণ তিনি এই রাধারানী কৃষ্ণের বিরোধে প্রাধান্য দিয়েছিলেন কৃষ্ণের বিপ্লব মধ্যে তিনি কৃষ্ণের প্রাধান্য দিয়েছিলেন এই জন্য এখানে মন্দিরে সেখানে কৃষ্ণের আমাদের যত গৌরীমঠে যায় মত মনে হয় আমার কৃষকদার গৌরীমঠ ছাড়া আর সর্বত্র যেখানে কৃষ্ণের মূর্তি রয়েছে সেই কৃষ্ণের মূর্তি সেখানে তিনি করেছেন। অর্থাৎ তিনি তার যে বিচার সেই যে অধানের বিক্রম ভাব যে ছিল এটি তার শাস্তির মধ্যে আমরা দেখতে পাইছি সেই ভাবই রূপার কর্ম তিনি তার উপযুক্ত শিষ্য বলে তিনি সেই গুরুত্বপূর্ণ হিসেবে তিনি দিয়েছেন। এই জন্য রূপার কর্ম এখানে যে কৃষ্ণের বিক্রম বিশেষ করে তিনি প্রাধান্য দিয়েছেন। আমি এই সম্বন্ধে আর কিছু জিনিস বলতে চাই না, তবে আমি একটা ছোট্ট আর্টিকেল রেখেছিলাম, প্রবন্ধে রেখেছিলাম, সেই প্রবন্ধের মধ্যে আলোচনা করছি আর কি, কারণ একটা ছেড়ে গিয়েছি যে ব্যাস পূজাটা, এই যে ব্যাস পূজা ব্যাস মানে শুধু গুরু পূজা, ব্যাস পূজা মানে সমস্ত রূপাঙ্গ যে বর্গ রয়েছেন তার তাদের পুজো হয়েছে ব্যাস পূজা। যদি কেউ শুধু কৃষ্ণের পূজা, শুধু মহাপুরুষ পূজা বা শুধু গুরু পূজার ব্যাস পূজা নাই, গুরু বলছেন যে গুরু পূজার ব্যাস পূজা নাই, শুধু কৃষ্ণের পূজার ব্যাস পূজা নাই, শুধু মহাপুরুষ পূজার ব্যাস পূজা নাই, রূপাঙ্গ যে পূজাটা এটাই হচ্ছে ব্যাস পূজা। এই জন্য আমাদের যে সংস্কৃতা দীপিকা রয়েছে না, সেই সংস্কৃতা দীপিকার মধ্যে একটা মন্ত্র আছে, সেই মন্ত্র এখানে বলা হয়েছে যে শ্রী দামোদর স্বরূপ শ্রী রূপ শ্রী সনাতন শ্রী রঘুনাথ শ্রী দীপ ভক্ত যুগ শ্রী কৃষ্ণ দাস কবিরাজারী শ্রী ভক্তি বিনোদ শ্রীমদ গৌর কৃষ্ণ দাস শ্রীমদ ভক্তি শ্রীমন্ত্রী পদন্ত সর্বেভ্য রূপে মানে মন্ত্র এখানেই বলা আছে। শুধু যে প্রভুপাতের কথা নয়, সমস্ত নয়, একদম দামোদর স্বরূপ থেকে আরম্ভ করে শেষ যে প্রভুপাত তার মধ্যেই শ্রী ব্যাস পূজা নামান্তর হইল শ্রী গুরু পূজা। শাস্ত্র বলিয়াছেন দেখা ভিন্ন গুরুকে গুরু পূজা হইলে ব্যাস পূজা হইয়া যায়, নিজ জন্মতিথিতে অথবা গুরুদেবের জন্মতিথিতে ব্যাস পূজা করা যায়। যাহার জন্ম যে তিথিতে সে তিথিতে কেন্দ্র করিয়া পৃথকৃত ভাবে গুরুদেবের পূজা হইলে তাহার ব্যক্তিগত বা ব্যক্তিগত গুরু পূজা, গুরুদেবের জন্মতিথিকে কেন্দ্র করিয়া সম্মিলিত ভাবে যে গুরু পূজা করা হয় তাহার সমষ্টিগত গুরু পূজা। এই সমষ্টিগত গুরু পূজায় শ্রী ব্রহ্ম মাধ্য গৌরী ও সারদ সম্প্রদায়ের প্রচলিত মাতৃ সমাজ ব্যাস পূজা করেন না, তাহারা ব্যাস পূজা বাদ দিয়া যে দিকে পূজায় মত হইয়াছেন তিনি সমস্ত পৃথিবীতে পূজা পদ্ধতি প্রচার করিয়াছেন, তাহার পূজা সর্বপ্রথমে করা দরকার। স্বয়ং ভগবান শ্রীমন মহাপ্রভু ব্যাস পূজা করিবার আদেশ ও নির্দেশ দিয়াছেন। শ্রীরাজে শিবাজের গৃহে শ্রী গৌতমের ব্যাস পূজা করিয়াছিলেন। শিল প্রভুবা বাণীমন্ত্রী প্রকৃত ব্যাস পূজা তাৎপর্য ও সন্ধান পাওয়া যায়। কেবলমাত্র শ্রী ব্যাসের পূজা, শ্রীকৃষ্ণমার গৌরমীরের পূজা অথবা কেবল শ্রী গুরু পূজা প্রকৃত ব্যাস পূজা নহে, শুদ্ধ গৌরবনের পূজাই প্রকৃত ব্যাস পূজা। শুদ্ধ গৌরবনকে পরিত্যাগ করিয়া শ্রী গুরুদেব বা শ্রী ব্যাসের পূজা হয় না, কারণ শুদ্ধ গৌরী অধ্যেষেই শ্রী গুরুদেব। গৌরীর মালিক শ্রী স্বরূপ দামোদর অভিন্ন প্রভুই শ্রী গুরুদেব। এই জন্য ভক্তি ভক্তিহীন শ্রী গৌরকৃত সরস্বতী অনুগত সম্প্রদায়ে শ্রী ব্যাস পূজা পদ্ধতিতে এই মন্ত্র বিষ্ট হয়। শ্রী দামোদর স্বরূপ শ্রীপতি সনাতন রঘুনাথ শ্রী যুব ভক্ত যুগ শ্রী কৃষ্ণদাস কবিরাজারি শ্রী ভক্তি শ্রীমদ গৌরকৃত দাস শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত শ্রী পালন্ত সর্বেভ্য গুরুভ্য নম।
সেই সভা গুরুমার দেবতায় অনুরোধ মহারাজ
সুন্দরনন্দের কথা সত্যি বজ্রবাড়িতে তার বাস্তব হয়ে গেছিল, মানে বজ্রভাবে তার বাস্তব হয়ে গেছিল। এই এই একটা মাত্র ঘটনা আমি দেখছি আমার আমাদের যে গৌরব জাতি মধ্যে রূপাসন চেষ্টা করে দিয়েছেন, এটা একটা যে উদ্যান বিষয়, সেই উদ্যান মধ্যে বহু ফুলের চারা গাছ লাগানো হয়েছে এবং সুন্দর সুন্দর গোলাপ পুজো লাগানো হয়েছে। সেই সুন্দর সুন্দর গোলাপ
এখন আরতির সময় হয়ে গেছে, আমার ইচ্ছা ছিল যে 10-10 মিনিট সব ব্রহ্মচারীরা বলবে, আপনারা শ্রীপাদ কৃষ্ণ কৃপা ব্রহ্মচারী আবেগ ভরা আপনারা পুষ্পাঞ্জলি শ্রবণ করলেন। আমি দু একটি কথা নিবেদন করব। প্রথম, বিরহ কাকে বলে, বিরহ বলে কাকে? একটি মনে করুন যে সে কোনো শিষ্য, কোন উন্নত মার্গের অভিভজনের মধ্যে প্রবিষ্ট হয়নি, তত্ত্ব জ্ঞান হয়নি, কিছুই জানে না, তাহার জন্য যদি গুরুদেব দু ফোঁটা জল ফেলে দেন তাহার স্নেহের দ্বারা, ওটাকে বিরহ বলা যাবে কিনা? এটাকে স্নেহ বলা হতে পারে? কৃষ্ণ অথবা কৃষ্ণ সম্বন্ধে যারা আছেন শ্রীমতী রাধিকা ইচ্ছে, ওনার সম্বন্ধেতে রহ মানে আত্মা সম্বন্ধে যদি বিচার হয়, আছে কি কৃষ্ণের প্রতি হয় কি রাধা অথবা গোপীগণের হয়, তাহলে সেটি বিরহ হবে, ওটাকে বিপ্রলম্ভ বলা যাবে। গৌর কিশোর দাস রাজ মহারাজের সম্বন্ধে বলা হবে, নমো গৌর কিশোরায় সাক্ষাৎ বৈরাগ্য মূর্তি বিপ্রলম্বুধি, শিষ্যের প্রতি এটাকে বলা হবে কি? যদি শিষ্য ওই রকম যদি হতো, কই নয়ন মঞ্জরি হতো, তাহার জন্য যদি হতো তাহলে তাকে বিরহ বলা, অন্যথায় এটা শুধু হচ্ছে স্নেহ, কৃপা, কৃপার দ্বারা দ্রবিত হয়ে গিয়ে গুরুদেব তাহার জন্য একটু দেখছি, এটাকে বিরহ মহাবি প্রলম্ব বলা হবে না। প্রথম কথা এটাই, নাই তো ভুল ধারণা হয়ে যাবে। তাহলে সাধারণ জাগতিক লোক তার শিষ্যের জন্য, জাগতিক গুরু যার কোনো জ্ঞান নাই, তত্ত্ব জ্ঞান নাই, বিরহ কাকে বলে, বিপ্রলম্ব কাকে বলে, প্রেম কাকে বলে, এমনকি শ্রদ্ধাও তাহার হয় নাই, আর গুরু শিষ্যের জন্য খুব কাঙ্ক্ষা ঝোর দিতে, তাকে কি বিরহ বলা হবে? এটা বিরহ বলা হবে? এইসবগুলি আমাদের খুব বিচার করে দিয়ে এইসবগুলি কথা বলতে হবে। এই জন্য বিরহ না, এটা একটা কৃপার একটা হতে পারে, কৃপা স্নেহ একটা হতে পারে, কিন্তু বিরহ কৃষ্ণ আর রাধিকার সম্বন্ধে ছাড়া দিয়ে আর গোপীগণে যে আছে ও ছাড়া আর বিপ্রলম্ব এইসবগুলি প্রয়োগ করা যাবে না, নয়তো সব সিদ্ধান্ত গোলমাল হয়ে যাবে। আর একটি বিশেষ কথা, আবেগ ভারে তিনি এটা বললেন, একটি স্বাতন্ত্রময়ী সেবা আর একটা হচ্ছে আনুগত্যময়ী সেবা। স্বতন্ত্রময়ী সেবাটিকে আনুগত্যময়ী সেবার পরম উৎকর্ষ। এখন যদি বিচার করা যায় তাহলে শ্রীমতী রাধিকার সেবাটা আনুগত্যময়ী না স্বতন্ত্রময়ী? কি হবে কৃষ্ণদাস, কৃষ্ণ কৃপা প্রভু, রাধারানীর সেবাটাকে আনুগত্যময়ী না স্বাতন্ত্রময়ী কোনটি?
রাধারানীকে বাদ দিয়ে।
আচ্ছা, আর রাধারানীকে বাদ, ললিতা সখী যে সেবা এটাকে স্বাতন্ত্রময়ী বলা হবে না কি আনুগত্যময়ী বলা হবে? কি
বলবো,
অষ্ট সখীর মধ্যে কাহারও আনুগত্যময়ী আছে? তাহলে তার মঞ্জরীগণ রাধা রানী থেকে বহু উন্নত, এটা কেউ বলতে পারে? খবরদার এইসব বলি কথা যেন বিচার করে বলা হবে, তা তো শেষ হয়ে যাবে, এটা কখনো যেন সিদ্ধান্তের মধ্যে না। বৈশিষ্ট্য বলব, একটি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন, তার একটি চাপরাশি আছে, চাপরাশিটা তার ঘরে ভেতরে ঢুকে তার স্ত্রীর সঙ্গে কথা বলে, তার মেয়ের সঙ্গে কথা, তার ছেলের সঙ্গে, আর ঘরে সব বাজার টোকার সব ওই আদালিটা করে, আর অফিসের সামনে সেটি দাঁড়িয়ে থাকে। তখন একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট আসলেন, এসপি আসলেন, কি বহু বড় বড় ইন্সপেক্টর আসলো, তখন ওই চাপরাশিটাকে বলবে যে ভাই দেখ তো সাহায্য করছেন, তার সঙ্গে আমি দেখা করতে পারবো? না না, এখন অবধি সময় নাই, উনি ঘরে চেপে আসবেন। আচ্ছা, একটু যদি অফিসে বসেন তাহলে তুমি আমার কথা একটু বলবে যে উনি দেখা করবে। আচ্ছা, আমি বলে আর রেকর্ড করে ঘরে ঢুকে গেল, আর সাহেবের সঙ্গে, সাহেব গামছা পরে স্নান করছে, তার সঙ্গে কথা বলছে। তাহলে এই চাপরাশিটা তো ওই এসপি থেকে আর ডিএসপি আর অন্য লোকের থেকে তাহলে তো শ্রেষ্ঠ, এইটা কেউ বলবে কি? ঠিক এইরকম হওয়াতে মঞ্জরী গণের একটি বৈশিষ্ট্য আছে, যেখানে ললিতা বিশাখা প্রভৃতিও যেতে পারেন নাই, সংকোচিত হন, সেখানে তো রাধাকৃষ্ণ মানে এমন ভাবে আছেন যেখানে ললিতা সেখানে যেতে পারেন না, রূপমঞ্জরী প্রভৃতি যে তারা যেতে পারেন, যদি কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি এইতে থাকে তাহলে নিজের কাপড় দিয়ে তাহাকে দুজনকে করেন, ললিতা বিশাখা এইটা করতে পারে, এই জন্য তাহাদের এইটা বৈশিষ্ট্য আছে। কিন্তু তাই বলে এরা যে ওদের থেকে শ্রেষ্ঠ হয়ে যাবে এটা কল্পনা করতে পারে, মা দোষ হয়ে যাবে, এইসব বলে বিশেষ করে বিচার করে দিয়ে অতএব সিদ্ধান্ত খুব ভালোভাবে বিচার করে বল। আর যেখানটা বলছে তাম্বুলা অর্পণ সাধমর্দন পয়োদান আবিচারাদি বৃন্দা মহেশ্বরী সতপতি জ্যোতি প্রিয়া প্রাণ প্রেষ্ঠ সখী কুলাবলি কিলাদপি অসংকোচিতা ভূমিকা, যেখানে ললিতা বিশাখা সব অসংকোচ করবেন, উনি সহজে যেতে পারবেন না, সেখানে এরা কি করবে? ঝট করে আর সেবা করবে, বৈশিষ্ট্য আছে। কিন্তু ললিতার গণ এরা কে? ললিতার গণ এদের গুরু কে? বিশাখা গুরু। আর এরা ললিতার গণ এটা ভুলব না, যদি ললিতা থেকে আর বিশাখা থেকে আর রাধাজির থেকেও শ্রেষ্ঠ যদি হয়ে যেতেন তাহলে রাধাকৃষ্ণ বলা হয়ে পেন বলাবে কেন? এই জন্য এইসব আমাদের ষট সন্দর্ভ ভালো করে পড়তে হবে। এই হাবিজাবি লোকের কথা পড়ে এই যতগুলি বাবাজি এদের চৈতন্যাবি পড়ে দিয়ে কতগুলি গোলমাল হয়ে যায়, বিশেষ করে রাধা গোবিন্দনাথের যারা গ্রন্থ ইত্যাদি পড়বে তাদের জরুর এই সিদ্ধান্তের মধ্যে কতগুলি নিশ্চিত দোষ।
রাধাগোবিন্দ
পড়লেই নষ্ট হয়ে যায় বিচার, এই জন্য তাহার গ্রন্থগুলি অপসিদ্ধান্ত করছেন, এর জন্য কিছু রাখলে পারা যায় কিন্তু তা কোনো বিচার গ্রহণ করা উচিত নয়। নাই তো ভক্তি রাজ্য থেকে বিচ্যুতি এসে যাবে। এইসব কতগুলি গুরু মহারাজ তাহাকে কত পয়েন্ট দিয়া একেবারে নষ্ট করে। তৃতীয় কথা, তাহলে একটা বৈষ্ণব দর্শন আছে আর ওইসব গুলি চৌপট আছে। আর একটি কথা বিচারের কথা শুন, গুরুদেব আমাদের তাহার জন্মদিনেতে তিনি তাহার গুরুদেবের পূজা করেন, কৃষ্ণ কৃপা ব্রহ্মচারী প্রভুর বিচারেতে এই ব্যক্তিগত পূজা ঠিকই আছে, এটা সমষ্টি পূজা না ব্যক্তিগত পূজা, ইনি বললেন যে ব্যক্তিগত গুরু মহারাজ তাহার গুরুদেবকে পূজা করেন। আমার বিচারে সেইটা ঠিক নয়, কেন গুরু মহারাজ তাহার গুরু পাঁচ পদ্মে নিজের জন্মদিনেতে তাহার সমস্ত গুরু ভ্রাতা শিষ্য মণ্ডলী নিয়ে সমষ্টিগত ভাবেতে যে তাহার গুরু পাঁচ পদ্মে পূজা প্রচার করেছেন ওখানে মেদিনীপুরেতে কোন জায়গাতে খামতিতে যেখানেতে আমার মনে হয় 100,000 লোক ওখানেতে উপস্থিত ছিল, 100,000 ওখানেতে খেয়েছে চার পাঁচ দিন। ওইটা বলছি গিরিশ বাবুর বাড়িতে যেখানে ব্যাস পূজা হয়েছিল সেখানে আমার মনে হয় যে 100,000 লোক চার তিন চার দিন এসে। এটাকে ব্যক্তিগত পূজা বলা হবে গুরুদেবের না সমষ্টিগত বলা হবে? গুরুদেব হচ্ছেন নিজেই সমষ্টিগত যদি তিনি শুদ্ধ গুরু হন সদা সদগুরু। বোঝাচ্ছে না যে তসমিন তুষ্টে, যদি কোন ব্যক্তিগত ভাবে সে গুরু পাঠ করবে তাহার গুরু পরম্পরা সমস্ত নিয়ে বিচার করে দিয়া তাহাদেরকে পূজা পঞ্চক ইত্যাদি তাহার জন্মদিনে সে করছেন, এটা কি ব্যক্তিগত হতে পারে? এটা হতে পারে। এই জন্য এই সবগুলি বিচার আমাদের গৌড়ীয় বৈষ্ণবের কোন আচার্যগণের যুগ গোস্বামী পাদের সেই সব বলছে এতে ব্যক্তিগত পূজা ব্যক্তিগত আর এটি সমষ্টিগত এরকম ভাবে কোথাও বিচার করে। আমার তো মনে হয় যে গুরুদেব যা করেন সবগুলি সমষ্টিগত যদি শুদ্ধ গুরু পাদ পদ্ম প্রভুপাদ তাহার গুরুদেবের পূজা করেছেন তাহার জন্মদিনে আর সেখানে লক্ষ লক্ষ লোকগুলিকে নিয়ে এসে বলছেন যে সে এরা যারা বসে আছে আমার গুরু সব, কারণ এদেরকে দেখলেই আমার গুরু আর ভগবানের স্মৃতি এসে যায়। সেখানে যে একাই সমষ্টিগত বলা হবে না ব্যক্তিগত বলা হবে? অতএব আমার মনে হয় যে গৌড়ীয় বৈষ্ণবগণ আমাদের গুরু পরম্পরাতে যারা এসে তারা গুরুদেবকে নিজেই পূজা করলেও এটা সমষ্টিগত হবে ব্যক্তিগত হবে?
দৈনন্দিন যে পূজা হয় গুরুদেবের এটা তো
এটা নাই একটা ধরতে পারে,
এটা
পূজা তো কৃষ্ণের জন্য করা হয়
সকালে
হয়, এই জন্য সমষ্টিগত আর ব্যক্তিগত বলা হয়। তবে হ্যাঁ এটা বলতে পারে যে সে তাহার যে গুরুদেবের প্রতিদিনে গিয়ে তাহার পাদুকাতে পূজা করছে কি তার সেবা করছে অর্চন করছে এই দুদিকে তো সাধারণ হবে বুঝতে পারে,
ওইটাকে ব্যক্তিগত বলতে হয়।
কিন্তু
সকলের হয়ে করছে
সেখানে সকলের হয়ে যেখানে যখন করছে একলাই তাহার পূজা করছে তাহলে তাকে সমষ্টিগত। অতএব এই সমস্তগুলি বিচার ভালোভাবে বিবেচনা করে দিয়ে বিশেষ করে ঐশ্বর্য আইন মাধুর্য যে বিচারগুলি এটা বেশ ওর মধ্যে পারঙ্গত হয়ে শিক্ষাগুরুর অধীনে বিচার করতে শ্রমণ করে আর তারপরে এই সকল অভিব্যক্তি এই কি বজিভক্তি আর রাগানুগা ভক্তি সম্বন্ধে হয়ে গেল ঠিকই বলেছে, তথাপি ওর মধ্যে কিন্তু আরো সংস্কৃত ভাবে সুধার করে দিয়ে আর তারপরে এই সকল। এখন আমি তথাপি এর প্রয়াস স্তুত্য প্রশংসনীয় যাই গিয়ে আলোচনা করছে, এইরকম আলোচনা করলে করতে 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 ভগবান কৃপা করবেন গুরুদেব কৃপা করবেন যাতে দাদা আমি বুদ্ধি যোগম ওরকম ধীরে ধীরে হয়ে যাবে অনুগত হয়ে গিয়ে এইরকম প্রার্থনা করলে বৈষ্ণব সং করলে বৈষ্ণবদের আদর করলে নিশ্চিত রূপে সেই সবগুলি সব সিদ্ধান্তকে দিয়ে যেতে। এখন আমি শ্রীপাদ শ্রীদণ্ডী মহারাজকে শিল প্রভুপাদে কিছু মহিমা গানের জন্য আমি নিবেদন করছি।
Yeah, no.